রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ পরকালের পথে যাত্রা। 22 পর্বের এই লেকচার সিরিজে আলোচিত হবে মৃত্যু, কবরের জীবন, রুহের যাত্রা, কিয়ামতের ছোট ও বড় লক্ষণ সমূহ, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون
যারা আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছিল এবং আমার আদেশের অনুগত হয়েছিল সেই দিন তাদের বলা হবে, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই এবং কোনো দুঃখ আজ তোমাদের স্পর্শ করবে না। তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের খুশি করা হবে।
يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ وَأَنتُمْ فِيهَا خَالِدُونَ وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِنْهَا تَأْكُلُونَ
তাদের সামনে শয়নের প্লেট ও পেয়ালা সমূহ আনা নেয়া করানো হবে এবং মনির মত ও দৃষ্টি পরিতৃপ্তকারী প্রতিটি জিনিস সেখানে থাকবে। তাদের বলা হবে, এখন তোমরা এখানে চিরদিন থাকবে। পৃথিবীতে তোমরা যেসব কাজ করেছ তার বিনিময়ে এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছ। তোমাদের জন্য এখানে প্রচুর ফল মজুদ আছে যা তোমরা খাবে।
وَمَا ظَلَمْنَاهُمْ وَلَكِنْ كَانُوا هُمُ الظَّالِمِينَ
আর অপরাধীরা তারা তো চিরদিন জাহান্নামের আযাব ভোগ করবে। তাদের আযাব কখনো কম করা হবে না এবং তারা সেখানে নিরাশ অবস্থায় পড়ে থাকবে। আমি তাদের প্রতি জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে।
আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد এই উম্মত থেকে কতজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? বুখারীতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রে আমার সামনে দিয়ে কিছু লোককে নিয়ে যাওয়া হলো। ফেরেশতারা আমাকে দেখালেন যে কিয়ামতের দিন কি ঘটবে। আমি দেখলাম আমার সামনে দিয়ে একজন নবী তার উম্মত নিয়ে যাচ্ছিলেন, আরেকজন নবীকে আমি দেখলাম যার উম্মতের সংখ্যা 10 জন, যাকে অনুসরণ করছেন 10 জন ব্যক্তি, আরেকজন নবীকে অনুসরণ করছেন 5 জন ব্যক্তি, আরেকজন নবী তিনি একাই চলেছেন। সুতরাং সেখানে এমন কিছু নবী ছিলেন যাদের কোনো একজনও অনুসারী ছিল না। চিন্তা করুন, একজন নবী, একজন আম্বিয়া, যিনি সারা জীবন দুনিয়াতে দাওয়াতের কাজ করলেন, মানুষকে হকের দিকে আহ্বান করলেন, অথচ শেষ পর্যন্ত একজন ব্যক্তিও তার দাওয়াত গ্রহণ করেনি। এটা অত্যন্ত হতাশাজনক একটি বিষয় এবং এটা খুবই হতাশাজনক, কারণ আপনারা যখন যে কোনো একটি কাজ করেন আমরা সেই কাজের ফলাফল দেখে অনুপ্রাণিত হই এবং যখন কোনো ফলাফল আমরা পাই না আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু নূহ আলাইহিসাল্লামের কথা আমরা চিন্তা করতে পারি। নূহ আলাইহিসাল্লাম তিনি দিন রাত দাওয়াতের কাজ করেছেন, মানুষকে হকের দিকে আহ্বান করেছেন দিনের পর দিন বিরতিহীন, এবং এই পরিমাণ কতটা ছিল, কত বছর ছিল? কুরআনে আমরা জানি নূহ আলাইহিসাল্লাম 950 বছর পর্যন্ত মানুষকে হকের দিকে আহ্বান করেছেন, অথচ এই দীর্ঘ সময়ে একজনও তাকে সমর্থন দেয়নি, সাড়া দেয়নি। সুবহানাল্লাহ, এরপরও কিভাবে এই কাজে টিকে থাকা সম্ভব হল, কিভাবে লেগে থাকা সম্ভব হল? নূহ আলাইহিসাল্লাম তিনি কিভাবে এত অনুপ্রেরণা লাভ করেছিলেন, এত ধারাবাহিকভাবে লেগে থাকার শক্তি, টিকে থাকার শক্তি তিনি কিভাবে পেয়েছিলেন? কেননা আমরা যখন কোন একটি কাজ করি আমরা তার ফলাফল দেখতে চাই। যদি আপনি কোনো কিছু করতে থাকেন এবং মানুষ বারবার আপনার বিরোধিতা করতে থাকে এবং আপনার দাওয়াতকে অস্বীকার করতে থাকে, প্রত্যাখ্যান করে আপনার মুখের উপরে কথা বলে, আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে, আপনাকে বয়কট করলো, এমনকি আপনাকে আঘাত করলো, শারীরিক কষ্ট দিল, এভাবে আসলে সত্যি বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়া কেরামের সাথে এর সব কিছুই ঘটেছে, কিন্তু তাদের দাওয়াত থেমে যায়নি, এবং এ কারণে এটি একটি অলৌকিক ব্যাপারও বটে। এবং তাদের নবুয়াতের পক্ষে এটাও একটা মুজিজা, নূহ আলাইহিসসালামের ক্ষেত্রে 950 বছর পর্যন্ত পরিস্থিতি এটাই ঘটেছিল। সুতরাং আমরা দেখলাম কিয়ামতের দিন একজন নবী হেঁটে যাচ্ছেন অথচ তার সাথে কোনো অনুসারী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমি বহু মানুষের একটি দলকে আসতে দেখলাম এবং ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এরাই কি আমার উম্মতের দল? ফেরেশতারা জবাবে বললেন, না, তবে আপনি ওই দিকে দৃষ্টি দেন, আপনি ওই দিকে তাকান। আমি দিগন্ত রেখায় দৃষ্টিপাত করলাম এবং মানুষের বিশাল একটা দল দেখতে পেলাম। তখন জিব্রাইল আলাইহিসসালাম আমাকে বললেন, এরাই হচ্ছে আপনার উম্মত, এবং তাদের প্রথম কাতারে আছে 70,000 এমন সজ্জন ব্যক্তি যাদের কোনো জবাবদিহিতা হবে না, কোনো জবাবদিহিতা নেই, এবং তারা কোনো শাস্তিরও মুখোমুখি হবে না। এই বিশাল দলে 70,000 লোক কারা থাকবে, এই সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, এবং এই হাদিসটির সাথে সংশ্লিষ্ট কিছু কথা অন্য আরেকটি হাদিসেও এসেছে বুখারিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমি ফেরেশতাদের সাথে ছিলাম, একজন ফেরেশতা বললেন, ওই দিকে তাকান, এবং আমি সেই দিকে তাকালাম এবং দেখলাম, আমি দেখলাম দিগন্ত রেখা ঢাকা পড়ে গেছে মানুষের ভিড়ে, এত মানুষ। এরপর তারা আমাকে অন্য আরেক দিকে তাকাতে বললেন, আমি সেদিকেও তাকালাম, সেই দিকেও মানুষের ভিড়ে দিগন্ত ছেয়ে গেছে, অসংখ্য মানুষ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি কি সন্তুষ্ট? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, হে আল্লাহ, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। এরপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর এ বিশাল মানুষের সাথে আরও আছে 70,000 এমন সজ্জন ব্যক্তি যাদের কোনো জবাবদিহিতা নেই, তারা কোনো শাস্তিরও মুখোমুখি হবে না। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমি আমার উম্মতদেরকে দেখলাম এবং তাদের সংখ্যা এবং চেহারা দেখে আমি খুবই সন্তুষ্ট। তারা সংখ্যায় জমিন আর পর্বতমালা মধ্যবর্তী উপত্যকাগুলো ভরে দিয়েছিল। আমি যেদিকে তাকিয়েছি তাদেরকে দেখতে পেয়েছি, সমতল, পাহাড়, পর্বতমালা সমস্ত স্থানে তারা ভিড় করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আমি খুবই মুগ্ধ এবং আনন্দিত হয়েছিলাম আমার উম্মতদের সংখ্যা দেখে, বিশালতা দেখে। কাজেই একটু কল্পনা করতে পারুন যে কিয়ামতের দিন উম্মতের বিশালতা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খুশি হবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই চেয়েছেন যে তার এই উম্মত সংখ্যায় বিশাল হোক। তিনি অন্য আরেকটি হাদিসে বলেছেন যে, তোমরা বিয়ে করো এবং বেশি বেশি সন্তান নাও, কেননা আমি কিয়ামতের দিন এইটা নিয়ে, উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন বেশি সন্তান নিতে, যাতে উম্মতের সংখ্যা বৃদ্ধি পায়। কাজেই আসুন ইনশাআল্লাহ আমরা একটি বৃহৎ উম্মত গড়ে তুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেছেন, পুনরুত্থান দিবসে আল্লাহ বলবেন, হে আদম, আদম আলাইহিসসালাম প্রতি উত্তরে বলবেন, লাব্বাইক, আমি হাজির, আপনি সকল কল্যাণের মালিক। আল্লাহ বলবেন, জাহান্নামের লোকদেরকে বের করে নিয়ে আসো। আদম আলাইহিসসালাম বলবেন, ইয়া আল্লাহ, কত সংখ্যক মানুষকে বের করে আনব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, প্রতি 1,999 জনকে বের করে নিয়ে আসো। সুতরাং বিশাল সংখ্যক লোক জাহান্নামে প্রবেশ করবে, এবং যখন এভাবে জাহান্নামীদেরকে বের করে আনা হবে, জান্নাতের লোকদের পৃথক করে দেওয়া হবে, এটা নিয়ে সেখানে তখন আম্বিয়াদের মধ্যে একটি প্রতিযোগিতা চলবে, নবীদের মধ্যে একটি প্রতিযোগিতা চলবে, এবং উত্তম প্রতিযোগিতা, কার উম্মত কত বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করতে পারে, এটাই হচ্ছে প্রতিযোগিতা। এবং আপনারা জানেন, মিরাজের রাত্রে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিসসালামের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন মূসা আলাইহিসসালাম কেঁদেছিলেন। আপনাদের কি সেই ঘটনাটি মনে আছে? এবং তিনি কেন কেঁদেছিলেন? মূসা আলাইহিসসালাম বলেন যে, তার কারণ হচ্ছে, এক যুবককে আমার পরবর্তীতে পাঠানো হয়েছে, অথচ তার উম্মতের সংখ্যা অনেক, তারা আমার আগে জান্নাতে যাবে এবং তারপর আমার উম্মত যাবে। তো কাজেই সেই সময় পর্যন্ত মূসা আলাইহিসসালাম তার উম্মতের অনুসারী, অর্থাৎ সংখ্যার দিক থেকে তিনি ছিলেন প্রথম স্থানে, কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পর সবচেয়ে বড় পরবর্তী সবচেয়ে বৃহৎ উম্মতটি হচ্ছে বনী ইসরাইল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলীদের সম্পর্কে বলেছেন,
ইয়া বানী ইসরাঈল اذكروا نعمتي التي انعمت عليكم وانني فضلتكم على العالمين।
হে বনী ইসরাঈলগণ, তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি, এবং স্মরণ করো সে বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর। সুতরাং বনি ইসরাইলীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র বিশ্ববাসীদের উপরে মর্যাদা দান করেছিলেন, এটা একটি সত্যি ঘটনা। কিন্তু এটা ছিল বহু বছর আগের ঘটনা, যখন তারা একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা ছিল, কারণ তারা তখন সত্যের পতাকাবাহী, সত্যের অনুসারী উম্মত ছিল, তারা ছিল নবীদের উম্মত, তারা ছিল এমন মানুষ যারা আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করেছিল, এবং তারাই ছিল প্রথম উম্মত বনি ইসরাইলীরা যারা সর্বপ্রথম জিহাদ করেছিল। এর আগে অন্য কোন নবীকে জিহাদ বা যুদ্ধ করতে হয়নি। এবং যখন আমরা বলছি জিহাদের কথা, সুতরাং এটা শারীরিক যুদ্ধের কথাই ইঙ্গিত করছে। এবং পূর্বে নবীদের ক্ষেত্রে ঘটনা কি ঘটেছিল আমরা দেখেছি, যে তারা দাওয়াতের কাজ করতেন এবং এরপর তাদের সেই দাওয়াতে আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ ইমান আনত, কিন্তু বাকি একটা অংশ তারা অবাধ্যতায় লিপ্ত থাকত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়াদেরকে বলতেন যে তার উম্মত সহ হিজরত করে বিশ্বাসীদেরকে নিয়ে অন্যত্র চলে যেতে, এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অবাধ্য অহংকারী লোকদেরকে ধ্বংস করে দিতেন আযাবের মাধ্যমে। এটাই ছিল মূসা আলাইহিসসালামের পূর্ববর্তী আম্বিয়াদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। কিন্তু মূসা আলাইহিসসালামের সময় থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহর বিধান প্রকাশ করলেন, কাজেই তারা হচ্ছে সর্বপ্রথম জিহাদকারী উম্মত। কিন্তু জিহাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে, যেই উম্মত সবচেয়ে উত্তমভাবে জিহাদের আমল করেছে এবং এখনো করছে, তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। প্রসঙ্গত আমরা স্মরণ করতে পারি বদর যুদ্ধের সময়কার সেই বিখ্যাত ঘটনাটি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামের কাছ থেকে পরামর্শ চাইলেন, তারা কি কাফেলা অনুসরণ করবেন নাকি আবু জেহেলের যে বাহিনী মক্কা থেকে বের হয়ে এসেছে মুসলিমদেরকে নির্মূল করে দেওয়ার জন্য যুদ্ধের উদ্দেশ্যে, তাদের মোকাবেলা করবেন, মুখোমুখি লড়াই করবেন। এবং এই ধরনের পরামর্শ চাইলে আল মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন যে হে আল্লাহ রাসুল, ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বনি ইসরায়েলের মতো কখনোই বলবো না যে মুসা তুমি যাও তোমার রবকে নিয়ে জিহাদ করো আর আমরা এখানে বসে থাকলাম, বরং আমরা আপনাকে বলতে চাই আপনি এগিয়ে যান, আপনার রবের ভরসায় আপনি লড়াই করুন, আমরাও আপনার সাথে লড়াই করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কয়েক বছর পর এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বলেন যে আমি এই ঘটনাটি সাক্ষী, আমি এই ঘটনাটি দেখেছি এবং এরপর আমি আফসোস করেছিলাম, যদি ওই মুহূর্তে সেই লোকটি অর্থাৎ আমি যদি মিকদাদ হতে পারতাম, আমি যদি সেই কথাগুলো বলতে পারতাম। তিনি বলেন যখন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন এবং সেই কথাগুলো বললেন, সেটা আমাকে খুবই প্রভাবিত করেছিল। আমি মনে মনে ইচ্ছা করেছিলাম, কামনা করেছিলাম ওই ব্যক্তিরই যদি আমিই হতাম, কেননা আমরা দেখি যে এই বক্তব্যটি সাহাবাদের পক্ষে যখন তিনি মতামত দিলেন সেটা ছিল সঠিক সময় বলা সঠিক কিছু কথা, এবং সুবহানাল্লাহ এটা ছিল অত্যন্ত বিচক্ষণতাপূর্ণ একটি বক্তব্য বা উক্তি যেটাকে আমরা আজও স্মরণ করে থাকি। এবং একই সাথে এটা ছিল এমন একটি বক্তব্য যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথীদের নিয়ে সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের জন্য উৎসাহিত করেছিল এবং তাকে প্রশান্তি দিয়েছিল, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সংকটময় মুহূর্তে সাহাবা ইকরামদের মতামত চাচ্ছিলেন এবং তাদের কাছ থেকেই শুনতে যাচ্ছিলেন তারা আসলে কোন বিষয়টা ইচ্ছা করছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যখন একজন নেতা দেখেন যে তার অনুসারীরা তার সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে ইচ্ছুক আগ্রহী, তখন সেই নেতা কত খুশি হন। এবং আরেকজন সাহাবি বললেন, আপনি যদি আমাদেরকে পরীক্ষা নিতে চান তাহলে নিন, এমনকি যদি আপনি আরবের দূর প্রান্তে গিয়েও যুদ্ধ করতে থাকেন, এমনকি যদি সাগরের মধ্য দিয়েও ঘোড়া ছুটিয়ে দিয়ে যুদ্ধ করতে বলেন, সেখানেও আপনার সাথে আমরা নেমে যাব, আপনাকে অনুসরণ করব। এবং আমরা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিসসালামকে বলবেন জাহান্নামীদেরকে বের করতে, সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বিচারের দিনে আদমকে ডেকে বলবেন, হে আদম, আদম আলাইহিসসালাম উত্তরে বলবেন, আপনি সকল কল্যাণের মালিক, লাব্বাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন জাহান্নামের লোকদেরকে বের করে নিয়ে আসো। আদম আলাইহিসসালাম বলবেন, ইয়া আল্লাহ, কত সংখ্যক মানুষকে বের করে আনবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, প্রতি 1999 জনকে বের করে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বক্তব্য যখন বলা হবে এবং এই ঘটনা যখন ঘটবে, তখন শিশুদের চুল পেকে সাদা হয়ে যাবে, প্রত্যেক গর্ভবতী নারী অকাল প্রসব করবে, গর্ভপাত করে ফেলবে, এবং মানুষ বা মানব জাতিকে মাদকাসক্তের মতো আচরণ করতে দেখবে, যদিও তারা মাদকাসক্ত বা নেশাগ্রস্ত নয়, বরং তারা হবে আল্লাহর অভিসম্পাদ প্রাপ্ত। সাহাবাগণ যখন এটা শুনলেন যে প্রতি 1,999 জন ব্যক্তিকে আদম আলাইহিসাল্লাম বের করবেন এবং তারা জাহান্নামী হবে, স্বাভাবিকভাবে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন সেই পছন্দনীয় একজন ব্যক্তি কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেনে রাখো যে সেই একজন হবে তোমাদের মধ্য থেকে, আর 999 জন হবে ইয়াজুজ মাজুজদের মধ্য থেকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার জীবন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করে তিনি বললেন, সেই আল্লাহর কসম, জান্নাতের 1/4, 4/1 হবে তোমরা। সাহাবায়ে কেরাম তারা চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন, আমি আশা করি যে তোমরা হবে জান্নাতের 3/1। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আরো বললেন, আমি আশা করি তোমরা হবে জান্নাতবাসীদের অর্ধেক। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আকবার। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে তোমরা মুসলিমরা অমুসলিমদের তুলনায় একটি সাদা সারের গায়ে একটি কালো চুলের মতো, অথবা একটি কালো সারের গায়ে একটি সাদা চুলের মতো। সুতরাং কাফিরদের তুলনায় মুসলিমদের সংখ্যা অত্যন্ত অল্প, কিন্তু জান্নাতবাসীদের মধ্যে অধিকাংশই হবে এই উম্মার মধ্য থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশা করি তোমরাই হবে জান্নাতবাসীদের অর্ধেক। এবং এই সংক্রান্ত আরো বেশ কিছু হাদিস রয়েছে, যেমন তিরমিজিতে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতবাসীগণ, তাদেরকে যখন সারি করা হবে, 120টি সারিতে বিভক্ত করা হবে, তার মধ্যে 80টি সারি হবে এই উম্মতের মত থেকে। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি হব জান্নাতের জন্য প্রথম সাফায়াতকারী, প্রথম সুপারিশকারী, এবং নবীদের মধ্যে কোন নবী এত বেশি সংখ্যক উম্মত নিয়ে পরীক্ষিত হবেন না যেমনটা আমি পরীক্ষিত হব। আমার উম্মত হবে সবচেয়ে বেশি, আর নিশ্চয়ই সেখানে নবীদের মধ্যে এমন একজন নবী থাকবেন যিনি তার উম্মতের মধ্য থেকে একজন দ্বারা পরীক্ষিত হবেন। সুতরাং একজন নবীর একজন মাত্র ব্যক্তি তার উম্মত হবে, এবং আমরা বলেছি যে এমন নবীও থাকবেন যাদের কোনো অনুসারী থাকবেন না, কোনো ব্যক্তি তাদের আহ্বানে সাড়া দেয়নি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে বর্ণিত আরেকটি হাদিসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক নবীকে মুজিজা দেওয়া হয়েছিল এবং যার ফলে লোকেরা তাদের উপর ঈমান আনত, বিশ্বাস করত, কিন্তু আমাকে দেওয়া হয়েছে কালামুল্লাহ বা একটি স্বর্গীয় বাণী, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যা আল্লাহ আমার উপর নাজিল করেছেন। তাই আমি আশা করি আমার অনুসারীরা সংখ্যায় অন্য সকল নবী অনুসারীদেরকে ছাড়িয়ে যাবে। কেন? কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাটি অন্যান্য নবীদের মুজিজা থেকে একটি দিকে ভিন্ন রকম, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজা হচ্ছে আল কুরআন, যেখানে অন্যান্য নবীদের ক্ষেত্রে তাদের মুজিজা ছিল একটা নির্দিষ্ট বিষয়কে বা ঘটনাকে কেন্দ্র করে এবং সেটা একটি নির্দিষ্ট সময়ের জন্য সীমিত ছিল। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজা কুরআন, এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সুতরাং এই মুজিজা যেহেতু কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, লোকেরা এই কুরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনবে এবং তাদের সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা কথা বলছিলাম জান্নাতের বিভিন্ন বিষয় নিয়ে, ইনশাআল্লাহ তাআলা এখন আমরা একটি ট্যুরে যাব, একটি সফরে যাব, আসলে বাস্তবে নয় বরং একটি ভার্চুয়াল ট্যুরে আমরা যাব, এবং আমরা সবাই কল্পনা করব যে আমরা এখন জান্নাতে সফর করতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত আমরা ঘুরে ঘুরে দেখব, এবং আমাদেরকে এই সফরে বা ভ্রমণে পথ দেখানোর জন্য গাইড হিসেবে আমরা একজন ব্যক্তিকে অনুসরণ করব যিনি আমাদেরকে জান্নাতে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। এবং আমরা দুর্ভাগ্যজনকভাবে আমাদের গাইডের সাথে কোনো ভিডিও ক্যামেরা যুক্ত করে দিতে পারছি না, কিন্তু ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে তিনি জান্নাতের যে বিস্তারিত বর্ণনা দিয়েছেন সেই অনুসারে একটি দৃশ্যকে আমাদের সামনে ফুটিয়ে তোলার জন্য। সুতরাং এই সফরের জন্য আমরা আমাদের কল্পনা শক্তিকে ব্যবহার করার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই মনে করব যিনি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন এবং জান্নাতে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন তিনি আর কেউ নয়, বরং আমি নিজেই বা আপনি নিজেই, এবং আমরা আপনাকে অনুসরণ করব, আপনার সাথে আমরা জান্নাতে ঘুরতে যাচ্ছি। কাজেই আপনি চিন্তা করবেন যে আমরা জান্নাতের যে সমস্ত স্থানের বর্ণনা দিচ্ছি আপনি নিজে সেখানে আছেন। সুতরাং এই কাজে আপনি আপনার চিন্তাশক্তিকে ব্যবহার করুন, কেননা এটি আসলে আমাদের প্রত্যেকের জন্যই উত্তম, আমাদের নিজেদের জন্যই ভালো, এটা খুবই উপকারী। কারণ আপনি যত বেশি জান্নাতের কথা চিন্তা করবেন, জান্নাতের সাথে সম্পৃক্ত হবেন, জান্নাতের আশা করবেন এবং জাহান্নামকে যত ভয় করবেন, আপনি তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এটাই বলেছেন, তিনি বলেন তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে এবং আশায়। সুতরাং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিকে ভয় করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কার বা আজর প্রাপ্তির প্রত্যাশা করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, একজন মুমিন বান্দা হিসেবে বা একজন বিশ্বাসী হিসেবে তাকে দুইটি ডানাওয়ালা একটি পাখির মতো হতে হবে। একটি ডানা হচ্ছে রজা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আশা করা, প্রত্যাশা, ভালো ধারণা করা, এবং অন্য ডানাটি হচ্ছে খাউফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয়। আর এই দুইটির মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। শুধুমাত্র সন্তুষ্টির আশা করা অথবা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, এটা যথেষ্ট নয়, বরং উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। কাজেই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার ভালো কাজগুলোর জন্য প্রতিদান আশা করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি বা আযাবকেও ভয় করতে হবে। কেন এই উভয় বিষয়টি আমাদের মধ্যে দরকার? কারণ হচ্ছে, আপনি যদি শুধুমাত্র প্রত্যাশা করেন, বেশি বেশি আশা করেন, বেশি প্রতিদান আশা করেন, তাহলে এটা আপনাকে পরিশেষে অলস করে তুলবে। আল্লাহর প্রতি আপনার ইবাদতে কোনো আগ্রহ থাকবে না, গতি সঞ্চার হবে না, নিষ্ক্রিয় বসে থাকবেন। কারণ বেশি আশা করার ফলে আপনার মধ্যে মনে হবে যে আমি যেটাই করি না কেন, আল্লাহ তো আমাকে ক্ষমাই করে দিবেন। আবার বিপরীতভাবে আপনি যদি শুধুমাত্র ভয় পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির ভয়ে ভীত থাকেন কিন্তু কোনো আশা না করেন, শুধুমাত্র ভয়, তাহলে আপনার মনে হবে যে আমি আসলে সফল হতে পারবো না, ব্যর্থ হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাকড়াও করবেন, এবং এর ফলে আপনি হতাশ হয়ে হাল ছেড়ে দেবেন। হতে পারে যে একসময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকেই ছেড়ে দিলেন। কাজেই এই দুইটি বিষয়ের মধ্যে, ভয় এবং আশা, উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা এখন জান্নাতের সেই ভ্রমণ বা সফর শুরু করতে যাচ্ছি, এবং আমি চাই যে আপনারা কল্পনা করুন যে আপনি একটি দলের সাথে, দল বেঁধে জান্নাতে প্রবেশ করতে যাচ্ছেন। আর জান্নাত হচ্ছে সত্যিকারের বিস্ময়কর জায়গা, বিস্ময়ে ভরপুর। দুনিয়াতে মানুষের তৈরি করা ওয়ান্ডারল্যান্ডের কথা আপনারা শুনেছেন, কিন্তু সত্যিকারের ওয়ান্ডারল্যান্ড হচ্ছে জান্নাত, যার প্রতিটি বিষয় চমকে পরিপূর্ণ। এবং আপনার কল্পনা শক্তি যতই ভালো হোক না কেন, আপনি কখনোই চিন্তা করে বের করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত উত্তম জিনিস আপনাকে দিতে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন,
ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুরাতি আয়ুনিন জাযাআ বিমা কানু ইয়ামালুন।
কেউ জানে না তার জন্য, তার কৃতকর্মের জন্য কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে। সুতরাং আমরা আমাদেরকে যিনি জান্নাতে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন তাকে অনুসরণ করে যাচ্ছি, এবং এই মানুষ হচ্ছেন আপনি, আমরা আপনাকে অনুসরণ করছি। জান্নাতে প্রবেশের জন্য এখন আপনি একটি ব্রিজের উপরে আছেন, এটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, একমাত্র মহাসড়ক, হাইওয়ে, যা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর এই ব্রিজটি পার হওয়ার সময় মাঝপথে এসে আপনাকে থামিয়ে দেওয়া হলো, আপনাকে থামিয়ে দেওয়া হবে। দুনিয়াতে আপনি যে সমস্ত মুসলিমদেরকে চিনতেন, এরা এসে আপনাকে থামিয়ে দিয়েছে এবং আপনার কাছে বিভিন্ন বিষয় দাবি করছে। আপনি তাদের কাছে ঋণী, তারা আপনার কাছে পাওনা দাবি করছে। হতে পারে এই পাওনা আর্থিক, অথবা আপনি কাউকে কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন কিংবা আহত করেছেন, তার অনুপস্থিতিতে তার সম্পর্কে খারাপ কথা বলে তাকে কষ্ট দিয়েছেন, তারা এসে আপনাকে থামিয়ে দিয়েছে সেই ব্রিজটির উপর। এবং এই দাবিদার সবাইকে সেই সেতু বা ব্রিজের উপর একত্রিত করা হবে এবং সেখানে আপনাকে প্রতিটি পাওনা পরিশোধ করতে হবে। সুতরাং এর মাধ্যমে আপনি জান্নাতে প্রবেশ করার আগে আপনাকে বিশুদ্ধ করে দেওয়া হবে, সকল দেনা পাওনা থেকে মুক্ত করা হবে। এমনকি যদি পৃথিবীতে অন্যায়ভাবে আপনি কাউকে একটি চর মেরে থাকেন, থাপ্পড় মেরে থাকেন, সেটাকেও আপনাকে বিনিময় হিসাবে সেই ব্রিজের উপরে গ্রহণ করতে হবে। কারো সম্পর্কে মন্দ কথা, কটু কথা বলে থাকলে সেটাকে আপনাকে ফেরত নিতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র, তাইয়েব, এবং তিনি যে সমস্ত বিষয়গুলোকে গ্রহণ করে থাকেন সেগুলোকেও অবশ্য পবিত্র হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা ব্যতীত কোনো কিছুই গ্রহণ করবেন না। এবং জান্নাত হচ্ছে এমন একটি স্থান যা 100% শতভাগ পবিত্র একটি স্থান। কাজেই সেখানে পরিপূর্ণ বিশুদ্ধ না হয়ে, পরিশুদ্ধ না হয়ে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং এই বিশুদ্ধকরণ প্রক্রিয়া দুনিয়াতেই শুরু হয়ে যায়। একজন বান্দা যখন বিভিন্ন দুঃখ কষ্ট দুনিয়াতে ভোগ করে, ইমানদার বান্দা, এর বিনিময়ে, এই দুঃখ কষ্টগুলোর বিনিময়ে, কঠিন পরিস্থিতির বিনিময়ে তার বিভিন্ন গুনাহগুলোকে আল্লাহ সুবহান তাআলা কাটিয়ে নেন এবং এটা তাকে পরিশুদ্ধ করে। আপনার অসুস্থতা, আর্থিক ক্ষয়ক্ষতি, দুনিয়াতে কষ্ট, এগুলো সবই হচ্ছে সেই বিশুদ্ধকরণ প্রক্রিয়ার একটি অংশ। এবং এরপরও যদি একজন মানুষের গুনাহ থেকে যায়, তাহলে সাকরাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণার সময়ে যে কষ্ট তাকে ভোগ করতে হয় সেটাও তাকে পরিশুদ্ধ করে। এটাও যদি তাকে বিশুদ্ধ করার জন্য যথেষ্ট না হয়, যদি তার গুনাহ রয়ে যায়, তাহলে তাকে কবরে শাস্তি ভোগ করতে হবে। কবরের শাস্তিও যদি যথেষ্ট না হয়, তাহলে তাকে হাশরের ময়দানে শেষ বিচারের দিনে 50,000 বছর যখন অপেক্ষা করতে হবে, সেখানে এই বিশুদ্ধকরণ প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এবং এরপর রয়েছে পুল সিরাতের ব্রিজ, এবং সবশেষে জান্নাতে প্রবেশ করার পূর্বে একটি সেতুর উপর যখন আপনি থাকবেন, সেখানেও আপনাকে আপনার দাবিদাররা থামিয়ে দেবে, এবং তাদেরকে তাদের পাওনা প্রাপ্য পরিশোধ করার মাধ্যমে আপনি যখন শতভাগ 100% বিশুদ্ধ হয়ে যাবেন, তখন আপনি জান্নাতে যাওয়ার জন্য তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর একটি হাদিসে বলেন, তিনি বলেছেন, মুমিনগণ জাহান্নাম থেকে খালাস পাওয়ার পর একটি পুলের উপর তাদেরকে আটকানো হবে, যা জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানে থাকবে। দুনিয়ায় থাকতে তারা একে অপরের উপর যে জুলুম করেছিল সেটার প্রতিশোধ নেওয়া হবে। তারা যখন পাকসাফ হয়ে যাবে তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে, শপথ ওই মহান সত্তার যার হাতে মুহাম্মদের জীবন, প্রত্যেক ব্যক্তি তার দুনিয়ার বাসস্থানকে যেভাবে চেনে, জান্নাতের বাসস্থানকে তার থেকে ভালোভাবে চিনবে। সুতরাং আপনি জান্নাতে প্রবেশ করতে যাচ্ছিলেন, আপনাকে সেই হাইওয়ে সেতুর উপর থামিয়ে দেওয়া হয়েছে এবং পাওনাদারদের প্রাপ্য পরিশোধ করা শেষ, আপনি পরিশুদ্ধকরণ প্রক্রিয়া থেকে এবারে মুক্ত এবং জান্নাতের দরজা দিয়ে এবার প্রবেশ করতে যাচ্ছেন। এবং আমরা ইতিপূর্বে আলোচনা করেছি জান্নাতের দরজাগুলো কেমন হবে, প্রশস্ততা কেমন হবে, কে কোন দরজা দিয়ে প্রবেশ করবে এবং কাদেরকে সবগুলো দরজা একসাথে আহ্বান করতে থাকবে যে তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো, এবং কিভাবে প্রবেশের সময় ফেরেশতাগণ তাদেরকে সালাম জানাবেন, সাদর সম্ভাষণ জানাবেন, এগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বলেছেন, হাদিসটিতে বলেছেন যে, দুনিয়াতে যেভাবে তোমরা তোমাদের ঠিকানা বাসস্থানকে চিনতে, সেখানে বা জান্নাতে তার চেয়েও ভালো করে তোমাদের বাসস্থানকে চিনবে। সুতরাং আপনি জান্নাতে প্রবেশ করতে যাচ্ছিলেন, জান্নাতে আপনার ঠিকানা খুঁজে পেতে আপনার কোনো ভ্রমণ সহযোগী দরকার হবে না, কোনো দিক নির্দেশনারও দরকার হবে না, এমনকি আপনার কোনো বন্ধুর কাছ থেকে ফোন করে ঠিকানা জেনে নেওয়ারও প্রয়োজন হবে না। স্বাভাবিকভাবেই, ন্যাচারালি আপনি জানতে পারবেন আপনার থাকার স্থানটি কোথায়, অবস্থান কোথায়, কারণ আপনি হলেন একজন আদম সন্তান। আর আদম আলাহ ইসলামের বাসস্থান কোথায় ছিল? আদম আলাহিসাল্লামের বাসস্থান ছিল, আদি ঠিকানা ছিল জান্নাত। আদম আলাহিসাল্লাম দুনিয়ার কোনো দেশ বা জাতির সাথে সংশ্লিষ্ট ছিলেন না, তার কোনো জাতীয়তা ছিল না, জাতীয়তা তিনি জান্নাতের বাসিন্দা এবং দুনিয়াতে এসেছেন অস্থায়ী সময়ের জন্য। আদম আলাহিসাল্লাম কাজী এই দুনিয়ার কোনো জাতীয়তা নিয়ে অহংকার করেননি যে তিনি অমুক জাতির সাথে সংশ্লিষ্ট, আমি এই দেশের নাগরিক, আমার দেশ শ্রেষ্ঠ দেশ ইত্যাদি কোনো কিছু তার মধ্যে ছিল না। তিনি ছিলেন একজন বিশ্ব নাগরিক, সুতরাং আমরাও সেই আদম আলাহিসাল্লামের সন্তান, কাজী আমরাও এই সারা বিশ্বের নাগরিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে রাজনৈতিক কারণে আমরা নিজেদেরকে বিভিন্ন কৃত্রিম সীমারেখা তুলে কৃত্রিম জাতীয়তা আর নাগরিকত্বে বিভক্ত করে নিয়েছি। কাজী আদম আলাহিসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, তিনি কখনো নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে অহংকার করেননি, তিনি কখনো এই ধরনের অহংকার করতেন না, কেননা মূলত তার আসল ঠিকানা হচ্ছে, আসল বাসস্থান হচ্ছে জান্নাত। দুনিয়াতে আসাটাই ছিল আদম আলাহিসাল্লামের জন্য একটি শাস্তি, অথচ আমরা কিনা সেই দুনিয়াকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি, জান্নাতে ফিরে যাওয়ার কথা আমরা কখনো চিন্তাই করতে চাই না। কাজেই আদম আলাহিসাল্লাম যেভাবে জান্নাতে ফিরে যাবেন, তিনি জান্নাতে নাগরিক, একইভাবে আদম আলাহিসাল্লামের সন্তানদের মধ্য থেকে যারা নেককার, সৎকর্মশীল, পুণ্যবান, তাদের ঠিকানা, তাদের বাসস্থান হবে জান্নাত। কাজেই এই দুনিয়া আমাদের সবার জন্যই একটি ক্ষণস্থায়ী জায়গা মাত্র, এবং তারা দুনিয়াতে এমনভাবে বসবাস করেছেন নেককার বান্দারা, তারা ছিলেন মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, দুনিয়াতে তোমরা একজন মুসাফিরের মতো থাকো। কাজেই আপনি একসময় এই দুনিয়া থেকে চলে যাবেন, এখানকার অস্থায়ী বাসিন্দা আপনি, যেহেতু আপনি এখানকার অস্থায়ী বাসিন্দা, কাজেই এই পৃথিবীর কোথায় কি আছে সবকিছু বিস্তারিত জানার আমাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, আপনি আপনার দুনিয়ার ঠিকানা সম্পর্কে জানেন, দুনিয়ায় আপনার বাসস্থান সম্পর্কে আপনি জানেন, কিন্তু মূলত আপনি একজন জান্নাতের বাসিন্দা, এবং পৃথিবীতে আপনার বাড়ির পথ ঘাট ঠিকানা যেভাবে আপনি চিনবেন, তার থেকেও সহজভাবে জান্নাতে আপনার ঠিকানা আপনি চিনতে পারবেন। সহজাতগত ফিতরাতগতভাবে আপনার অন্তর আপনাকে সেখানে পৌঁছে দেবে। কারো কাছ থেকে পথ দেখে নিতে হবে না, কারো ফোন নাম্বার লাগবে না, রাস্তাঘাটের কোনো ঠিকানা লাগবে না, আপনি নিজেই আপনার প্রাসাদে পৌঁছে যাবেন। এবারে আপনি যখন সেতু পার হয়ে জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, জান্নাতে প্রবেশের পর আপনাকে আপ্যায়নের ব্যবস্থা করা হবে। আপনি হাশরের ময়দানে শেষ বিচারের দিনে বহু বছর ধরে অপেক্ষা করেছেন, বছরের পর বছর, 50,000 বছর আপনি অপেক্ষায় ছিলেন, দণ্ডায়মান অবস্থায় ছিলেন, সূর্যের প্রচণ্ড তাপে কষ্ট করেছেন, কোনো খাদ্য ছিল না, পানীয় ছিল না, প্রচণ্ড গরম একটি পরিস্থিতিতে আপনি ছিলেন। কাজেই স্বাভাবিকভাবে আপনি খুবই ক্ষুধার্ত এবং পিপাসার্ত। যেইমাত্র আপনি জান্নাতের দরজা উন্মুক্ত পেলেন, ফেরেশতাদের সাদর সম্ভাষণের মাধ্যমে আপনি সেখানে প্রবেশ করেছেন, এবারে আপনাকে আপ্যায়নের ব্যবস্থা করা হবে, কারণ আপনি জান্নাতের অতিথি, মেহমান, ফেরেশতারা আপনাকে আপ্যায়ন করবেন। কাজেই আসুন এবারে জেনে নেই জান্নাতে আপনার প্রথম খাবার এবং পানীয় কি হবে। আপনার ভোজ আপনি শুরু করবেন একটি হালকা খাবার দিয়ে। শুরুতে অ্যাপেটাইজার হালকা খেয়ে ক্ষুধাটা একটু চাঙ্গা করে নিন, এরপর যাবেন মূল খাবারে, এবং এরপর আসবে আপনার বিশেষ একটি পানীয়। এবং স্মরণ করুন, আপনি হাশরের ময়দান থেকে জান্নাতে প্রবেশ করেছেন, ফলে আপনি খুবই ক্ষুধার্ত এবং পিপাসার্থ, এবং এ কারণে এটা হবে আপনার জীবনে খাওয়া সবচেয়ে মজার খাবার। উপরন্তু এটা হচ্ছে জান্নাতের খাবার, সুতরাং সহজেই বুঝতে পারছেন যে এই খাবার কত মজার এবং সুস্বাদু হবে। প্রথমে অ্যাপেটাইজার বা হালকা খাবারটা হবে মাছের কলিজা। এবং হয়তো অনেকে চিন্তা করছেন যে মাছের কলিজা, এটা হয়তো দুনিয়াতে যে সমস্ত খাবারগুলো আছে এর মধ্যে মাছ হয়তো অনেকের পছন্দ নয়, তার উপর এটা হচ্ছে মাছের কলিজা, কিন্তু এটা হচ্ছে আসলে জান্নাতের আপ্যায়ন, এটা জান্নাত। কাজেই এখানে আপনাকে যা কিছুই খেতে দেওয়া হবে সেটা হবে অসাধারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাছের কলিজা সম্পর্কে বলেছেন, জিয়াদা, অতিরিক্ত বা বর্ধিত অংশ, তিমি মাছের কলিজা, এটা আপনাকে অ্যাপেটাইজার হিসেবে দেওয়া হবে, যা খাবার পর আপনার ক্ষুধাটা আরো চাঙ্গা হয়ে যাবে। সুতরাং হালকা খাবার দিয়ে আপনাকে আপ্যায়ন করা হয়েছে। এরপর আসছে আপনার মেইন ডিশ, মূল খাবার। হাদিসে বর্ণিত সেই মূল খাবারটি হচ্ছে একটি ষাঁড় বা অল্পবয়স্ক বাছুর, এবং বর্তমানে সেই ষাঁড়টি কোথায় আছে সেটা এখন আছে জান্নাতে, এবং সেই জান্নাতের ঘাস খাচ্ছে, মনের আনন্দে জান্নাতের বিভিন্ন স্থানে সে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে আপ্যায়ন করার জন্য, আপনাকে খাওয়ানোর জন্য সে নিজেকে খাওয়াচ্ছে। সে জান্নাতের ঘাস খেয়ে মোটা এবং তাজা হচ্ছে। কাজেই যখন আপনি সেই অল্পবয়স্ক বাছুরের রানের মাংস থেকে খাবেন, সেটা কত মজার হবে চিন্তা করুন। এবং নবীদের একটা ঐতিহ্য হিসেবে আমরা দেখি, তাদের কাছে যখনই কোনো মেহমান আসত এবং তাদেরকে আপ্যায়ন করার মতো যদি কোনো জবেহ করার মতো প্রাণী থাকত, তাহলে আম্বিয়াগণ অতিথিদের সম্মানে সেটাকে জবেহ করে দিতেন। ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা কুরআনে উল্লেখ করা হয়েছে, তার কাছে তিনজন মেহমান এসেছিলেন এবং তিনি তাদেরকে কিভাবে আপ্যায়ন করেছিলেন, তিনি তাদের জন্য একটি বাছুরকে জবাই করেছিলেন এবং রোস্ট করে তার গোশতকে নিবেদন করেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাছুর সম্পর্কে বলেছিলেন যে তিনি একটি ভুনা করা বাছুর নিয়ে এলেন, এবং হানিজ, যার অর্থ এটা ছিল রোস্ট করা। সুতরাং এটা হচ্ছে সেই খাবার যা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইসাল্লাম তার মেহমানদেরকে তিনি প্রদান করেছিলেন। যখন আপনার বাড়িতে একজন মেহমান আসে এবং তাদের জন্য আপনি কোনো একটি কিছু জবাই করেন তাদেরকে আপ্যায়ন করার জন্য, এটা হচ্ছে মূলত মেহমানদেরকে সম্মান জানানোর একটি নমুনা। কাজেই যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন এবং জান্নাতে আপনি হচ্ছেন প্রথম মেহমান, আপনার জন্য ফেরেশতারা সেই বিশেষ খাবারকে পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়বে। কাজেই এই বাছুর যেটা দীর্ঘদিন যাবৎ জান্নাতে চড়ে বেরিয়েছে সেটা আপনাকে খাওয়ানোর জন্য জবাই করা হবে, এবং সেই বাছুরের রানের গোশত প্রথম খাবার হিসেবে আপনি মজা করে খাবেন। এবারে আপনি পানীয় খুঁজছেন, কি পান করবেন। পানীয় যা আপনার এই প্রথম খাবারের সাথে খাবেন সেটা হচ্ছে ক্লান্তি এবং অবসাদ দূরকারী একটি ঝর্ণা থেকে নিয়ে আসা হবে, যার নাম হচ্ছে সালসাবিল। এবং সালসাবিল ঝর্ণার পানীয় কেমন হবে, এর নামটি শুনে যতটা ভালো মনে হচ্ছে এর স্বাদটাও হবে ততটাই চমৎকার, এবং হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। সাওবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদ করা একজন দাস, মুক্ত করা দাস, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়েছিলাম, তখন একজন ইহুদি পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, তোমার উপর শান্তি বর্ষিত হোক হে মুহাম্মদ। এই কথাটি শুনে আমি তাকে সজোরে ধাক্কা দিলাম, যার ফলে সে প্রায় পড়ে যায় এমন একটা অবস্থা। তখন ইহুদি পণ্ডিতটি আমাকে জিজ্ঞাসা করল, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? আমি বললাম, তুমি কেন বলনি ইয়া রাসূলুল্লাহ, তুমি আল্লাহর রাসূল বলে কেন সম্বোধন করনি? এই ইহুদি পণ্ডিতটি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র নাম ধরে ডেকেছে, মুহাম্মদ বলে ডেকেছে, আল্লাহ রাসূল বলেনি। কাজেই সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি রাগান্বিত হয়ে তাকে ধাক্কা দিলেন এবং সে প্রায় পড়ে যায় এই ধরনের একটি অবস্থা। তখন ইহুদি পণ্ডিতটি বলল, আমরা তাকে তার পরিবার যে নাম দিয়েছে সেই নামেই ডাকি, তার পরিবার তাকে মুহাম্মদ নাম দিয়েছে, আমি তাকে মুহাম্মদ নাম বলে ডেকেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে ছিলেন, তিনি তার ভদ্রতা এবং দয়ার খাতিরে তিনি তাকে বললেন যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমার পরিবার আমাকে মুহাম্মদ নাম দিয়েছে, আমার নাম মুহাম্মদ, তুমি আমাকে মুহাম্মদ বলে ডাকতে পারো। তখন ইহুদি লোকটি বলল যে আমি আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে লোকটি আসলে তার সাথে বিতর্ক করার জন্য এসেছে, জানার জন্য আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন যে আমি যদি তোমাকে এই সবগুলো প্রশ্নের উত্তর দেই তাহলে সেটা তোমার কি উপকারে আসবে, বা এগুলো কি তোমার কোনো কাজে লাগবে, যেহেতু লোকটা আসলে আগে থেকেই বিতর্ক করার জন্য এসেছে। কাজেই তিনি জিজ্ঞাসা করলেন যে এগুলো তোমার কি কাজে আসবে, কি উপকারে আসবে। তখন ইহুদি লোকটি বলল যে আমি নিশ্চিত নই যে এটা আমার কোনো উপকারে আসবে কিনা, কিন্তু আমি এই কথাগুলো গুরুত্ব সহকারে শুনব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তখন একটি লাঠি ধরা ছিল এবং সেটা বালির দিকে তাক করা ছিল, এবং সেদিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, বলো তোমার প্রশ্ন কি, প্রশ্ন করো। তখন ইহুদি পণ্ডিতটি বলল, যখন পৃথিবী এবং আসমান পরিবর্তিত হয়ে যাবে তখন মানুষগুলো কোথায় থাকবে? সে বিচারের দিনকে, বিচার দিবসকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছিল যে ওই দিন মানুষ কোথায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ তখন ব্রিজের পাশে বা পুলের পাশে, পুল সিরাতের পাশে অন্ধকারে থাকবে, সিরাতুল মুস্তাকিমের পাশে থাকবে। ইহুদিটি তখন জিজ্ঞাসা করল, মানুষদের মধ্যে সর্বপ্রথম কে এই সেতু পাড়ি দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফুকারা আল মুহাজিরুন, দরিদ্র মুহাজিরিনগণ। এবং এই ব্যাপারে আমরা আগেই কথা বলেছি যে তারা ধনীদের পূর্বে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবেন। এবং ইহুদি লোকটি বলল, তারা কি দিয়ে নাস্তা খাবে? যদিও নাস্তা বা হালকা খাবার বলে এখানে অনুবাদ করা হয়েছে, মূল আরবি শব্দটি হচ্ছে তোহফা। তোহফা যার অর্থ আসলে ক্ষুধা উদ্রেককারী কোনো কিছু, অ্যাপেটাইজার, ক্ষুধা বাড়ানোর জন্য যা কিছু খাওয়া হয়, হালকা খাবার, যা খেয়ে এরপর পরবর্তী মূল খাবারটি খাওয়া হয়ে থাকে। ইহুদি লোকটি জিজ্ঞাসা করলো তাদের প্রথম খাবারটি কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাছের কলিজা বা মাছের কলিজার বর্ধিত অংশ, জিয়াদা। ইহুদিরি জিজ্ঞাসা করল এরপর তাদের খাবার কি হবে। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের বিভিন্ন বাগানে চড়ে বেড়ানো একটি সার তাদের জন্য জবাই করা হবে। এবং এই সারগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের বিভিন্ন স্থানে সে ঘুরে বেড়াবে, বিভিন্ন স্থান ঘাস লতাপাতা খেয়ে সে বড় হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই খাবারটি কত মজাদার হবে। ইহুদি পণ্ডিতটি জিজ্ঞাসা করল তাদের খাবার পানীয় কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদেরকে একটি ঝর্ণা থেকে পান করার জন্য পানীয় দেওয়া হবে যার নাম সালসাবিল। এবং আমরা আগেই আপনাদেরকে বলেছি যে আপনারা কল্পনা করুন যে আপনারা জান্নাতে প্রবেশ করেছেন, আমরা একটি ভার্চুয়াল ভ্রমণে আছি, সফরে আছি। সুতরাং আপনি যখন জান্নাতে প্রবেশ করলেন, আপনাকে খাদ্য এবং পানীয়ের মাধ্যমে আপনাকে আপ্যায়ন করা হলো, প্রথম খাবার, প্রথম পানীয়, এগুলোর স্বাদ আপনি গ্রহণ করেছেন। এবারে চলুন আমরা আপনার সাথে আপনার স্থায়ী সম্পত্তিগুলো ঘুরে দেখব, আপনার স্থাবর সম্পত্তি এবং আপনার সহজাত প্রবৃত্তি আপনাকে জান্নাতের বিভিন্ন পথে এগিয়ে নিয়ে যাবে, আপনার স্থায়ী আবাস সম্পত্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং পথে যেতে যেতে চারপাশের বিস্ময়কর সৌন্দর্য আমাদেরকে অভিভূত করে দিল, শ্বাসরুদ্ধকর আশ্চর্য রকমের সব দৃশ্য, এবং আপনিও দেখতে দেখতে একেবারে অভিভূত। পথ চলতে চলতে এই অস্বাভাবিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি এখন চলে এসেছেন একটি সুন্দর রাজপ্রাসাদের সামনে, স্থাপত্য শিল্পের একটি অপূর্ব নিদর্শন, যা দেখে আপনি আগের চেয়েও মুগ্ধ। এবং আপনাকে বলা হবে এই সবগুলো আপনার, আপনার রাজপ্রাসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদে স্থান দেব, যার তলদেশে ঝর্ণাসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। কত উত্তম পুরস্কার! এবং প্রসঙ্গত উল্লেখ্য একটি সাইড নোট, আপনি জান্নাতে আপনার যে রাজপ্রাসাদটির সামনে দাঁড়িয়ে আছেন এবং জান্নাতের যা যা ঘুরে দেখছেন, এর সবগুলি হচ্ছে মূলত আপনি জান্নাতের যেই লেভেল বা যেই স্তরে আপনি থাকবেন সেই স্তরের নিয়ামতসমূহ। কাজেই আমরা আপনার সাথে জান্নাতে যে স্তরে ঘুরে বেড়াচ্ছি সেটা হচ্ছে আপনি যে স্তরে অবস্থান করছেন সেটা, কারণ আমরা জানি যে জান্নাতের বিভিন্ন স্তর আছে, জান্নাতকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়েছে, এবং শুধুমাত্র একটা স্তরে নয় যেখানে সবাই সমান, এরকম নয়, জান্নাতের অনেকগুলো স্তর আছে এবং একটি স্তর আরেকটি স্তর থেকে মর্যাদায় ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا.
দেখুন আমি তাদের একদলকে কিভাবে অপর দলের উপরে শ্রেষ্ঠত্ব দান করলাম, পরকাল তো নিশ্চয়ই মর্তবায় শ্রেষ্ঠ এবং ফজিলতের দিক থেকেও শ্রেষ্ঠতম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমরা মানুষদের মধ্যে এমনভাবে নিয়ামতকে বন্টন করেছি যাতে তারা বিভিন্ন নিয়ামতের দিক থেকে বিভিন্ন অবস্থানে অবস্থান করছে। সম্পদের দিক থেকেও মানুষদের অবস্থান ভিন্ন, কেউ দরিদ্র, কেউ ধনী, কেউ স্বাস্থ্যবান, কেউ স্বাস্থ্যহীন, কেউ সবল, কেউ দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিককে মানুষের মধ্যে বিভিন্নভাবে বন্টন করে দিয়েছেন এবং দুনিয়াতেও মানুষজন বিভিন্ন স্তরে বসবাস করছে। সুতরাং কিছু মানুষ নিজের জন্য কাজ করে, আবার কিছু মানুষকে আমরা দেখতে পাই তারা অন্যের জন্য কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যেভাবে মানুষদের মধ্যে নিয়ামতকে বন্টন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়াতে যেভাবে মানুষদের মধ্যে ভিন্নতা রয়েছে তেমনি ভাবে জান্নাতের লোকদের মধ্যেও বড় রকমের একটি ভিন্নতা বা স্তরভেদ থাকবে। এই দুনিয়াতে লোকদের মধ্যে বিভিন্ন স্তরভেদের পার্থক্য, এটাকেই আমরা কত বড় করে দেখি। মাঝে মাঝে আমরা বলি যে আমাদের কিছুই নেই, কিছু লোকের কাছে কিছুই নেই, আবার কিছু লোকের কাছে সব কিছুই আছে। তাহলে চিন্তা করে দেখুন যে জান্নাতের বিভিন্ন স্তরের মধ্যে এই পার্থক্য আরো কত বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসে বলেছেন যে নিচের স্তরের জান্নাতবাসীরা যখন উপরের স্তরের জান্নাতবাসীদেরকে দেখবে এমনভাবে দেখবে যেভাবে আমরা আকাশের তারাগুলোকে দেখি, এটাই হচ্ছে জান্নাতের স্তরগুলোর মধ্যে পার্থক্য। কেননা জান্নাত হচ্ছে সুবিশাল। আমরা এই দুনিয়ায় স্তরভেদের কারণে সীমিত সম্পদ এর জন্য আমরা কারাকারি করছি, জীবন দিয়ে যুদ্ধ করছি, একজন অপরজনকে হত্যা করছি ছোট্ট একটা স্থানে যেখানে সবকিছু সীমিত, অথচ জান্নাতের এই স্তরভেদ হবে আরও বিশাল। কিন্তু সেই প্রতিযোগিতার দিকে আমরা উদাসীন। জান্নাতের উঁচু উঁচু মর্যাদাপূর্ণ স্থানগুলোতে আমাদের আসন পাকা করে নেওয়ার জন্যই তো উচিত প্রতিযোগীদের প্রতিযোগিতা করা, এটাই হচ্ছে আসল প্রতিযোগিতা। এই কারণে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন,
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ।
তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আর সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আসমান এবং পৃথিবীর সমান। আর এই বিশাল জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে সেই সমস্ত ভাগ্যবান লোকেদের জন্য যারা আল্লাহকে ভয় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতের প্রশস্ততা, শুধুমাত্র প্রশস্ততা, চওড়া দৈর্ঘ্য নয়, প্রশস্ততাই হবে আসমান এবং জমিনের সমান। তাহলে চিন্তা করুন জান্নাতের আকার কত বিশাল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত স্তরে সাতটি আসমান সৃষ্টি করেছেন এবং আমরা সবচেয়ে নিচু স্তরের আসমানে বসবাস করছি, আসমান দুনিয়া, এবং এটাই হচ্ছে দুনিয়া স্তরের আসমান। এই আসমান এর উপরের স্তরের আসমানের তুলনায় বিশাল একটি মরুভূমির মধ্যে ছোট্ট একটা আংটির মতো। এবং আপনারা কি জানেন আমরা যে স্তরের আসমানে বসবাস করছি সেটা কত বড়? প্রত্যেকটি নক্ষত্র বা তারকা যাদেরকে আমরা দেখতে পাই, সৌরজগৎ, গ্যালাক্সি যাদের সম্পর্কে আমরা জানি, এই সবগুলোই রয়েছে নিম্ন স্তরের আসমানের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি সর্বনিম্ন আসমানকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি। সুতরাং আমরা যে সমস্ত নক্ষত্রগুলো সম্পর্কে জানি এই সবগুলি রয়েছে সর্বনিম্ন স্তরের আসমানে। এবং আমরা এই সর্বনিম্ন স্তরের আসমানের বিশালতা বুঝাতে গিয়ে দূরত্বকে ব্যবহার করি এবং এক্ষেত্রে আমরা মহাকাশবিদ্যার দূরত্বকে ব্যবহার করি, আমরা সাধারণ মাইল বা কিলোমিটারের এককে ব্যবহার করি না। কেননা আপনারা জানেন যে জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে, মহাকাশের দূরত্বের ক্ষেত্রে মাইল বা কিলোমিটার ব্যবহার করে আসলে দূরত্ব নির্ণয় করা অর্থহীন। এক্ষেত্রে আলোকবর্ষকে ব্যবহার করা হয়, কেননা মহাকাশের দূরত্ব এত বিশাল, এক্ষেত্রে মাইল এককে কিংবা কিলোমিটার এককে দূরত্ব হিসাব করলে আমাকে প্রতিটি সংখ্যার পর অনেকগুলো শূন্যকে বসাতে হবে, মূলত এটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে, বিশাল বড় একটি সংখ্যা চলে আসবে। কাজে এক্ষেত্রে দূরত্বকে হিসাব করা হয়, পরিমাপ করা হয় আলোক বর্ষ এককে। আলো এক বছর সময়ে যতটুকু পথ অতিক্রম করল সেটা হচ্ছে একক, এটাই হচ্ছে মহাকাশের দূরত্ব মাপার মধ্যে একক। উদাহরণস্বরূপ আলোকবর্ষের এককে সূর্য আমাদের থেকে কত দূরে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগে, সূর্য থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছায় প্রায় 8 মিনিট সময়ে। এবং সূর্য বাদে সবচেয়ে নিকটবর্তী তারকা সেটা আমাদের কতটুকু কাছে, সবচেয়ে নিকটবর্তী তারকাটি আমাদের থেকে প্রায় 4.25 আলোক বর্ষ দূরে, অর্থাৎ আলো ওই তারকা থেকে আমাদের কাছে আসতে সময় নেয় 4.25 বছর। এবং আপনারা জানেন আলোর গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল বা 300,000 কিলোমিটার, অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে 186,000 মাইল বা 300,000 কিলোমিটার ভ্রমণ করে। প্রতি সেকেন্ডে আলো এই দূরত্ব অতিক্রম করে, তাহলে এক বছর সময়ে কত দীর্ঘ পথ সে অতিক্রম করে। এরপরও আলো ওই নিকটবর্তী তারকা থেকে আমাদের কাছে আসতে সময় নেয় 4.25 বছর। এমনকি এমন বহু নক্ষত্র রয়েছে যারা পৃথিবী থেকে বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষ দূরে, যাদের কাছ থেকে আলো আমাদের কাছে আসতে সময় নেয় বিলিয়ন বিলিয়ন বছর, এবং এই সবগুলো রয়েছে আসমান দুনিয়া বা সর্বনিম্ন স্তরের আসমানে। আর এই এত কিছু নিয়ে সর্বনিম্ন আসমান, এটা তার উপরের স্তরের আসমানের তুলনায় বিশাল একটা মরুভূমির মধ্যে ক্ষুদ্র একটা আংটির মতো। দ্বিতীয় স্তরের আসমান তার পরবর্তী স্তরের আসমানের তুলনায় মরুভূমির মধ্যে একটি আংটির মতো। তৃতীয় আসমান চতুর্থ স্তরের আসমানের তুলনায় বিশাল একটি মরুভূমির মধ্যে ক্ষুদ্র একটি আংটির মতো, এবং এভাবে সপ্তম আসমান পর্যন্ত বিস্তৃত। আর সপ্তম আসমান আল্লাহর কুরসির তুলনায় বিশাল একটি মরুভূমির মধ্যে ক্ষুদ্র একটি আংটির মতো, আর আল্লাহর কুরসি আল্লাহর আরশের তুলনায় বিশাল একটা মরুভূমির মধ্যে ক্ষুদ্র একটা আংটির মতো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সম্পর্কে, জান্নাতের বিশালতা সম্পর্কে বুঝাতে গিয়ে বলেছেন, জান্নাতের প্রশস্ততা সমস্ত আসমান এবং জমিনের সমান। তাহলে আমরা দেখতে পাই যে আমরা যদি জান্নাতের সাথে বাদ দিয়ে শুধুমাত্র প্রথম আসমানের সাথে আমাদের এই দুনিয়া তুলনা করি, এই দুনিয়া কত ক্ষুদ্র। সুতরাং জান্নাতের বিশালতার সাথে এই দুনিয়া কত ক্ষুদ্র সেই তুলনা না হয় আমরা নাই করলাম, শুধুমাত্র প্রথম আসমানের সাথে যদি আমরা তুলনা করি, আমরা দেখতে পাই এই পৃথিবী যা নিয়ে আমরা মানুষেরা এত মারামারি, হানাহানি, যুদ্ধ, সম্পদ দখলের লড়াই এত কারাকারি, অথচ এই দুনিয়া কত সামান্য, একটি ক্ষুদ্র বিন্দু পরিমাণও নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য জান্নাতে যা কিছু উপহার প্রস্তুত করে রেখেছেন, আমরা সেই সমস্ত বিষয়গুলো দখলের ব্যাপারে উদাসীন, গাফিল। সুতরাং এখানে জান্নাতের বিভিন্ন স্তরের মধ্যে আমরা বিশাল ব্যবধান দেখতে পাব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী মুমিনদেরকে দুর্বল মুমিনদের থেকে স্বাভাবিকভাবে বেশি দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের তুলনায় ভালো এবং আল্লাহর কাছে বেশি প্রিয়, যদিও এদের দুজনের মধ্যেই কল্যাণ রয়েছে। সুতরাং খায়ের বা কল্যাণ উভয়ের মধ্যেই রয়েছে, কল্যাণ আছে। শক্তিশালী মুমিনও ভালো, দুর্বল ইমানদারও ভালো, কিন্তু শক্তিশালী ইমানদাররা দুর্বল ইমানদারদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়, এবং স্বাভাবিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী মুমিনদেরকে বেশি বিনিময় প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলের তারতম্যের কারণে জান্নাতের এক স্তরের অধিবাসীরা তাদের উপরের স্তরের অধিবাসীদেরকে এমনভাবে দেখবে যেভাবে তোমরা পূর্ব এবং পশ্চিম আকাশের উজ্জ্বল নক্ষত্রকে দেখো। নিম্ন স্তরের অধিবাসীরা উপরের স্তরের অধিবাসীদেরকে আকাশের নক্ষত্রের মতো দেখবে যা তাদের থেকে বহু দূরে, কারণ দুনিয়াতে তাদের কাজের মধ্যেও ব্যবধান ছিল। কাজেই দুনিয়াতে একটি ক্ষুদ্র ছোট্ট প্রচেষ্টা আখিরাতে একটি বিশাল ব্যবধান সৃষ্টি করে দেবে। দুনিয়াতে সামান্য একটা ভালো কাজের জন্য আপনি দেখবেন আখিরাতে অনেক বড় পুরস্কারে আপনাকে পুরস্কৃত করা হচ্ছে। কাজেই ছোট্ট একটা ভালো কাজ পৃথিবী এবং সূর্যের দূরত্বের মতো ব্যবধান তৈরি করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে সকল ব্যক্তি দুনিয়াতে কুরআন মুখস্থ করবে, হিফজ করবে, তাদেরকে তারা যখন জান্নাতে প্রবেশ করবে তখন কুরআন তিলাওয়াত করতে বলা হবে, এবং বলা হবে প্রত্যেক আয়াত তিলাওয়াতের সাথে সাথে জান্নাতে তাদের অবস্থান এক স্তর করে বেড়ে যাবে। কাজেই একটি মাত্র আয়াত দুই স্তরের মধ্যবর্তী ব্যবধান করে দেবে। একটি মাত্র আয়াত মুখস্থ করতে কতটুকু সময় লাগে? অল্প কিছু মিনিট। কাজেই দুনিয়াতে সামান্য একটা কাজ আখিরাতে বিশাল পার্থক্য সৃষ্টি করে দেবে। উদাহরণস্বরূপ আপনারা পদার্থবিজ্ঞানে লিভার সম্পর্কে জানেন যে যে যন্ত্রে সামান্য একটা পরিমাণ বল প্রয়োগ করা হয় কিন্তু অপর পাশে সেই বল বিবর্ধিত হয়ে ভারী বস্তু উত্তোলনে সাহায্য করে, বিশাল আকার ধারণ করে। এবং আখিরাতে বিষয়টা অনেকটা এরকম যে দুনিয়াতে সামান্য একটা ভালো কাজের জন্য বিনিময়ে আখিরাতে বিশাল পার্থক্য সৃষ্টি হয়ে যাবে, অনেক বেশি বিনিময় আপনি পাবেন। এবং কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতে এই ধরনের পার্থক্য থাকবে। সূরা আর রহমানে দুটি গ্রুপ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদের মধ্যে একটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান,
যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুইটি উদ্যান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি উদ্যান বা বাগানের বর্ণনা দিয়েছেন। তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন স্তরে জান্নাত সম্পর্কে বর্ণনা করে বলেন,
ওয়া মিন দুনিহিমা জান্নাতান,
এই দুইটি ছাড়াও আরো দুইটি উদ্যান রয়েছে। কাজেই জান্নাতে উচ্চস্তর এবং তাদের মধ্যে নিচুস্তর থাকবে। তো সবচেয়ে উচ্চস্তর কোনটি আর সবচেয়ে নিম্নস্তর কোনটি, প্রথমেই আমরা সবচেয়ে নিম্নস্তর সম্পর্কে আলোচনা করব। মূসা আলাইহিসসালাম তিনি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে ইয়া আল্লাহ, আমাকে জান্নাতের সর্বোচ্চ স্তর এবং সর্বনিম্ন স্তর সম্পর্কে বলুন। জান্নাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্তরের পার্থক্য নিয়ে আমরা বিভিন্ন সনদের বিভিন্ন হাদিস বলব এবং এসবগুলি সহিহ হাদিস, যাদের মধ্যে একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে, সর্বশেষ ব্যক্তি এবং শুধুমাত্র আল্লাহই জানেন যে তাকে বিনিময়ে কত বছর জাহান্নামে আজাব সহ্য করতে হবে, এই ব্যক্তিটিকে যখন জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে, তার আগেই জান্নাতের অন্যান্য অধিবাসীরা তারা সবাই জান্নাতে প্রবেশ করেছে এবং তারা বছরের পর বছর জান্নাতে সুখ এবং আরামে এসে কাটাচ্ছে, হতে পারে হাজার হাজার বছর কিংবা এই সময় হতে পারে মিলিয়ন বিলিয়ন বছর, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন এই সময় কত বেশি হবে। এবং যখন জান্নাতীরা দীর্ঘকাল ধরে অনেক সময় ধরে জান্নাতে অবস্থান করছে, তখন বহু বছর পর এই ব্যক্তি জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে, সর্বশেষ ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হচ্ছে এবং জান্নাতে প্রবেশ করবে, সে কোন রকমে জাহান্নাম থেকে মাত্র বের হয়ে এসেছে এবং তার গুনাহ এত বেশি ছিল যে জাহান্নামে তাকে দীর্ঘ সময় অবস্থান করতে হয়েছে এবং একেবারে পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম ত্যাগ করার অনুমতি দিয়েছেন এবং এই ব্যক্তিটি দীর্ঘকাল জাহান্নামে আজাব ভোগ করার পর হামাগুড়ি দিয়ে বের হয়েছে এবং সে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী ফাঁকা স্থানে অবস্থান করবে। এখনও সে জান্নাতে প্রবেশ করেনি, জাহান্নাম থেকে বের হয়েই সে অনেক খুশি, যদিও বা সে জান্নাত কিংবা জাহান্নাম কোন স্থানে নেই, মধ্যবর্তী ফাঁকা স্থানে সে অবস্থান করছে, এরপরও সে খুশি জাহান্নাম থেকে মুক্তি। কিন্তু যেহেতু আমরা মানুষ, এ কারণে আমরা স্বভাবগতভাবেই লোভী, আমরা সবসময় আরো বেশি চাই, যা আছে তার থেকে আরো বেশি চাই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করলেন, তখন এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে দিগন্তে একটি বৃক্ষ দেখাবেন। এই ব্যক্তিটি, আমরা বলেছি, জাহান্নাম থেকে বের হয়ে যে স্থানে সে অবস্থান করছে সেটা হচ্ছে একটি পতিত ভূমি, যেখানে কোনো কিছুই জন্মায় না, কেননা এই স্থানটি জাহান্নামের একেবারে নিকটবর্তী, কাজেই জাহান্নামের রুক্ষ পরিবেশ, তাপ এবং বিষাক্ততা সেটাই ভূমিকে ধ্বংস করে দিয়েছে, যদিও সেটা জাহান্নামের কোনো অংশ নয়। এবং সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে দূরে একটি বৃক্ষ দেখাবেন, সেই স্থান থেকে সে একটি বৃক্ষ দেখতে পাবে। যদিও এই লোকটি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে সে ভালোই ছিল, কিন্তু এই বৃক্ষ দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে বলবে, ইয়া আল্লাহ, আপনি কি আমাকে দয়া করে ওই বৃক্ষের নিচে যাওয়ার অনুমতি দিবেন, যাতে আমি সেই বৃক্ষের ছায়ায় থাকতে পারি এবং তা থেকে ফল খেতে পারি, এবং সেই বৃক্ষকে যেই পানি দিয়ে সেচ দেওয়া হয়েছে সেই পানি পান করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই বৃক্ষের নিচে যাওয়ার অনুমতি দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরেকটি আরো সুন্দর বড় আকারের বৃক্ষ দেখাবেন যা তাকে প্রলুব্ধ করবে, এবং এই বৃক্ষটি দেখে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, ইয়া আল্লাহ, আপনি কি আমাকে দয়া করে ওই গাছটার নিচে যেতে দিবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, হে আদমের সন্তান, কি তোমাকে সন্তুষ্ট করবে, যদি আমি তোমাকে কিছু দেই তাহলে তুমি তার থেকেও বেশি চাও। লোকটা বলবে, ইয়া আল্লাহ, আমি আর কিছুই চাই না, ওই গাছটাই আমার জন্য যথেষ্ট, আমি আপনাকে আর কোনো কিছুর জন্যই বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই স্থানে যাওয়ার অনুমতি দিবেন এবং লোকটি ওই বৃক্ষের নিচে যাবে। এরপর লোকটি আরো বড় একটা গাছ দেখতে পাবে, আরো সুন্দর বড় একটি বৃক্ষ, এবং যখনই সে এই ধরনের একটি বৃক্ষ দেখতে পাবে তখনই সে বলবে, ইয়া আল্লাহ, দয়া করে আমাকে ওই বৃক্ষের নিচে যেতে দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না, হে আদমের সন্তান, কি তোমাকে সন্তুষ্ট করবে। ব্যক্তিটি বলবে, ইয়া আল্লাহ, আমি ওয়াদা করছি, প্রতিজ্ঞা করছি, আমি আর কিছুই চাইব না, শুধুমাত্র ওই বৃক্ষটার নিচে যেতে চাই, শুধুমাত্র ওই গাছটার নিচে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানে যাবার অনুমতি দিবেন। এভাবে ধীরে ধীরে গাছ আরো বড় হচ্ছে, আরো সুন্দর হচ্ছে, এবং এর কারণ হচ্ছে আমরা ধীরে ধীরে জাহান্নাম থেকে দূরে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি। জাহান্নাম এটি হচ্ছে একটা পরিবেশ বিপর্যয়, এবং আমরা আগেই বলেছি যে জাহান্নামের বৃক্ষ জাহান্নামের একটা ফোঁটা যদি পৃথিবীতে পড়ত তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত, বিষাক্ত হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জাহান্নামের একটি ফোঁটা এই পৃথিবীতে পড়ে তাহলে এক ফোঁটা পৃথিবীর সকল কিছুকে বিষাক্ত করে ফেলবে। সুতরাং জাহান্নামের কাছাকাছি যে ভূমি ছিল সেটা ছিল পতিত ভূমি, এবং জাহান্নামের কারণে সেটা ছিল একেবারে অনুর্বর, অনাবাদী একটি জমি। কিন্তু এখন আমরা এগিয়ে যাচ্ছি জান্নাতের দিকে, কাজেই গাছ আরো বড় হচ্ছে, আরো সুন্দর হচ্ছে। তো এই লোকটি যখন আরো বড় আকারের একটি বৃক্ষের নিচে যাবে, সে কি দেখতে পাবে? সে তখন তার চোখের সামনে জান্নাতের দরজাগুলো দেখতে পাবে। কিছু দূরেই দেখা যাচ্ছে জান্নাতের দরজাগুলো। এখন এই অবস্থায় সে কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, ধরে রাখতে পারবে না। সে বলবে, ইয়া আল্লাহ, যদিও আমি প্রতিজ্ঞা করেছি, তারপর দয়া করে আমাকে জান্নাতের দেয়ালের নিচে বসার একটু অনুমতি দিন। আমি জান্নাতে যেতে চাই না, আমি শুধুমাত্র জান্নাতের দরজার কাছাকাছি যেতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি বারবার আমার কাছে চাচ্ছ আর প্রতিজ্ঞা করছো যে তুমি আর কিছু চাইবে না, আর আমি তোমাকে বারবার দিয়েই যাচ্ছি, তুমি কি আর কিছু চাও? লোকটি বলবে, ইয়া আল্লাহ, আমি আর কিছুই চাই না, এটাই আমার শেষ চাওয়া, আমাকে শুধুমাত্র জান্নাতের দরজার নিচে থাকতে দিন। এখন লোকটি জান্নাতের দেয়ালের নিচে থাকার জন্য যাবে। যখন সে সেখানে যাবে, সেখান থেকে জান্নাতের লোকদের কথার আওয়াজ সে শুনতে পাচ্ছে, জান্নাতিদের হাসি কথাবার্তা সে শুনতে পাচ্ছে, এবং মনে মনে সে হিংসা অনুভব করছে এবং তার মধ্যে জান্নাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা তীব্র আকার ধারণ করেছে। এবং জান্নাতের এত আনন্দজনক কোলাহলের শব্দ শুনে সে নিজেকে আর ধরে রাখতে পারবে না। তখন সে বলবে, ইয়া আল্লাহ, আমাকে শুধুমাত্র দরজার ভেতরে প্রবেশ করার অনুমতি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আদম সন্তান, তোমাকে কি আনন্দ দিবে, কি সে তোমাকে সন্তুষ্ট করবে, যদি আমি তোমাকে সম্পূর্ণ পৃথিবী এবং এর মধ্যে যা আছে সব সম্পদ দিয়ে দেই, তাহলে কি তুমি সন্তুষ্ট হবে? এই লোকটি প্রত্যেকবারে আরো বেশি বেশি চাচ্ছে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যদি তোমাকে এই পৃথিবী এবং এর মধ্যে যা আছে সম্পূর্ণ তোমাকে জান্নাতের মধ্যে দেই, তাহলে কি তুমি সন্তুষ্ট হবে? এবং সে বলবে, ও আল্লাহ, হ্যাঁ অবশ্যই আমি সন্তুষ্ট হব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি তোমাকে এটা দিলাম এবং এরকম আরেকটা দিলাম, আরেকটা দিব এবং আরো একটা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বৃদ্ধি করতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী এবং এর মধ্যে যা আছে তা পাঁচ গুণ করে তাকে দিবেন, পাঁচ গুণ করে ফেলবেন। লোকটি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, ও আল্লাহ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেই থাকবেন এবং লোকটি বলতে থাকবে যে, ও আল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট, আমি খুশি, আমি সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি এটাকে আরো দশ গুণ বৃদ্ধি করে দিলাম এবং এর বাইরেও আমি তোমাকে দিব যা তোমার চোখকে আনন্দ করবে এবং মনকে সন্তুষ্ট করবে। সুতরাং এটাই হচ্ছে জান্নাতের সর্বনিম্ন স্তর, পৃথিবী এবং এর মধ্যে যা আছে তার দশ গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরও বলছেন যে, তোমার জন্য এর বাইরেও চাওয়ার দরজাকে উন্মুক্ত করা হলো, তুমি যা চাও চাইতে পারো এবং আমি তোমাকে তাই দিব যা তোমার চোখকে আনন্দিত করবে, মনকে সন্তুষ্ট করবে। জান্নাতের সর্বনিম্ন স্তর এটা কিনা এমন একজন মানুষের জন্য যে গুনাহ করেছে দীর্ঘ সময়, জাহান্নামে সে অবস্থান করেছিল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরো দুনিয়া এবং এর মধ্যে যা আছে তার দশ গুণ প্রদান করবেন। জান্নাতের সর্বনিম্ন স্তরের যদি এত মর্যাদা হয়, তাহলে সর্বোচ্চ স্তরের অবস্থা কেমন হবে? এবং জান্নাতের লোকদের এই সংখ্যা এটা অনেকটা পিরামিডের মতো হবে, অর্থাৎ নিচের স্তরে লোকদের সংখ্যা বেশি থাকবে, ধীরে ধীরে যত উপরের স্তরে যাওয়া যাবে সংখ্যা কমতে থাকবে, এবং যতক্ষণ না আমরা এভাবে পিরামিডের চূড়ায় পৌঁছে যাব, সর্বোচ্চ স্থানে পৌঁছে যাব, সবচেয়ে উপরের স্থানে সর্বোচ্চ চূড়ায় শুধুমাত্র থাকবেন একজন ব্যক্তি, এবং সেটাকে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আপনি জান্নাতের নিচের স্তরের দিকে যাবেন, সেখানে লোকদের সংখ্যা বেশি দেখতে পাবেন, এবং এভাবে উপরের দিকে যত যাবেন সেখানে জান্নাতে লোকদের সংখ্যা কমতে থাকবে, এবং সর্বোচ্চ চূড়ায় শুধুমাত্র একজনের জন্যই সেই আসনটি সংরক্ষিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে, আজান শোনার পরে যে ব্যক্তি বলবে,
আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাত ওয়াল-ফাযিলা وَبَعَثَهُ مَقَامًا مَّحْمُودًا الَّذِي وَعَدَّهُ
যার অর্থ, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং নামাজের তুমি প্রভু, দয়া করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফায়াতের অধিকার দাও, আধিপত্য দাও এবং তাকে প্রতিষ্ঠিত করো জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি আল্লাহর কাছে আমাকে এই স্তরে নেওয়ার জন্য প্রার্থনা করো, দোয়া করো, তাহলে আমি তোমার জন্য বিচারের দিনে সাফায়াত করব। কাজে যদি প্রত্যেক আজানের পর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়ার জন্য, জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে প্রতিষ্ঠিত করার জন্য আপনি যদি দোয়া করেন, তাহলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আপনার জন্য সাফায়াত করবেন এবং সেটা হচ্ছে আপনার এই দোয়ার পুরস্কার। কাজেই আজানের পর যে দোয়াটি আমরা পড়ে থাকি সেটা আমাদের সবার মুখস্থ করে নেওয়া উচিত। জান্নাতের এই সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে আল ওয়াসিলা। আল ওয়াসিলা হচ্ছে এমন একটি স্থান যেটা আল্লাহ সুবহানাহু তাআলা বিশেষভাবে বিশেষ যত্ন সহকারে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই সংরক্ষণ করেছেন, তৈরি করেছেন। এই স্তরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই সংরক্ষিত। আল্লাহ সুবহানাহু তাআলা এই স্থানটিকে সংরক্ষণ করে রেখেছেন এবং এটাই হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তর, যার উপরে আল্লাহ সুবহানাহু তাআলার আরশ ছাড়া আর কিছুই নেই। আল ওয়াসিলা, এর উপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার আরশ। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সৃষ্টিকর্তা, প্রতিপালক, মহান আল্লাহ সুবহানাহু তাআলার সবচেয়ে নিকটবর্তী হবেন এবং এটাই হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তর। এবং এরপর আপনি জান্নাতে আরো বিভিন্ন লোকদেরকে দেখতে পারবেন যারা অন্যান্য উচ্চ স্থানে থাকবে। স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ স্থানে থাকবেন এবং এরপর থাকবেন আল্লাহ সুবহানাহু তাআলার আম্বিয়াগণ এবং পরবর্তী নেককার বান্দাগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শহীদদের মধ্যে কারা সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য যায় এবং কোনো সময়ই পেছন ফিরে তাকায় না, তারা মৃত্যুর আগ পর্যন্ত তাদের মুখকে ফিরিয়ে নেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তারা মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সন্তুষ্টির হাসি হাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহ কারো উপর এই ধরনের সন্তুষ্টির হাসি হাসেন তাহলে ওই ব্যক্তিকে হিসাবের মধ্যে দিয়ে যেতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ইয়াতিমদেরকে দেখাশোনা করবে, সে আত্মীয় হোক বা না হোক, আমি এবং সে পাশাপাশি থাকব। কাজেই আপনি যদি ইয়াতিমদেরকে দেখাশোনা করেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হবেন এবং জান্নাতে এমন কিছু লোক থাকবে যারা নিজেদের আমলের মাধ্যমে একটা নির্দিষ্ট স্তরে পৌঁছাবে। এরপর হঠাৎ দেখতে পাবে যে তাদেরকে আরো ভালো স্তরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা জিজ্ঞাসা করবে, কেন আমাদেরকে উচ্চ স্তরে নেওয়া হচ্ছে? আমাদের আমল তো আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছিল, কিভাবে আমাদেরকে এখন উচ্চ স্তরে নিয়ে যাওয়া হচ্ছে? তখন তাদেরকে বলা হবে, কারণ তোমাদের নেক সন্তানরা তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিল, ইস্তেগফার করেছিল। কাজেই আপনি যদি আপনার পিতামাতার প্রতি দায়িত্ববান হতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং এটা জান্নাতে আপনার পিতামাতার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। এবং একইভাবে আপনারা আপনাদের সন্তানদেরকে দোয়া শিক্ষা দিবেন, ইস্তেগফার শিক্ষা দিবেন যেন তারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, কারণ এটা আপনি জান্নাতের যে নির্দিষ্ট স্তরে থাকবেন সন্তানদের দোয়ার কারণে এই স্তর থেকে উচ্চ স্তরে আপনাকে নিয়ে যাওয়া হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।